স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে সকল ক্ষেত্রেই কর্মতৎপরতার পরিসর অনেক ব্যাপক হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে। বলা হয়ে থাকে ব্যাংকিং ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে গিয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশে স্বাধীনতা উত্তর সময়ে সরকারি ও অসরকারি স্তরের ব্যাংক কতগুলো চালু আছে এবং মানুষের দোরগোড়ায় ব্যাংকিং ব্যবস্থা পৌঁছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেবাও পৌঁছিয়ে গিয়েছে, এটা কতখানি আস্থার সঙ্গে বলা যেতে পারে?
আমি বলবো আপনার সাথে আমি একমত, অনেকগুলো ব্যাংকের সংখ্যা বেড়েছে, গ্রামীগঞ্জে গ্রামীণ ব্যাংক হোক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হোক, তারাও তাদের কার্যক্রম বাড়িয়েছে। সেই ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে বিশ্ব ব্যাংক যে পরিসংখ্যাটি প্রকাশ করে থাকে, সেখানেও কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটি খারাপ নয়। সেক্ষেত্রে বলা যেতেই পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের চাপাচাপিতে বেশ কিছু বেসরকারি ব্যাংকের শাখা অন্তত প্রত্যন্ত গ্রামাঞ্চলে না গেলেও মফস্বল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। তার সাথে তো রয়েছে বিশেষায়িত ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এমনকি গ্রামীণ ব্যাংকের শাখাও অনেক জায়গায় ছড়িয়েছে এবং বিস্তৃতি লাভ করেছে।
আপনি যেমনটি কিনা বললেন, উল্লেখ করলেন আপনি গ্রামীণ ব্যাংকের কথা, একই রকমভাবে ব্র্যাকের কথাও বলা যেতে পারে এবং অন্যান্য আপনি যেমন শিল্প ব্যাংকের কথা বললেন, কৃষি ব্যাংকের কথা বললেন, এগুলো ছাড়া বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কত?
বাংলাদেশে তো 57টি ব্যাংক রয়েছে সবকিছু মিলিয়ে এবং তাদের তাদের লক্ষাধিক শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে এখন তার সাথে যুক্ত হয়েছে এখন বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংক, তারপরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সেখানে যে বিভিন্ন ব্র্যাকের যেমন বিভিন্ন জায়গায় ব্র্যাক এনজিও শাখাটি অনেক ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের বিস্তৃত শাখা হিসাবেও সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। তেমনটি রয়েছে কৃষি ব্যাংক, তেমনটি রয়েছে গ্রামীণ ব্যাংক। সো ব্যাংকের শাখা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়।
আপনি এই যে মোবাইল ব্যাংকের কথা বললেন, মোবাইল ব্যাংকের বিজ্ঞাপন আমরা মাঝে মধ্যে টেলিভিশনে দেখে থাকি, এই মোবাইল ব্যাংক এর মাধ্যমে অর্থ গচ্ছিত রাখা বা অর্থের লেনদেন করা কতখানি সুরক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে?
এটি একটু সুন্দর প্রশ্ন করেছেন। একটি হচ্ছে মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা গচ্ছিত রাখা, সেক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংক খুব একটা এগোতে পারিনি। তার কারণ যে উদ্দেশ্য ছিল, যেটি আমরা কেনিয়াতে এম পেসা দেখতে পাচ্ছি, ফিলিপিন্সে স্মার্ট মানি দেখতে পাচ্ছি, ভারতে ইদানিংকালে রঘুরাম রাজন পেমেন্ট ব্যাংক করেছেন পেটিএম, এগুলো কিংবা চায়নাতে আলিবাবা ই কমার্সের মাধ্যমে ই ব্যাংকিং এর চেষ্টা করছে, সেখান থেকে আমরা পিছিয়ে আছি কারণ আমরা ব্যাংকটিকে ই ওয়ালেট হিসাবে ব্যবহার করতে পারছি না। তবে আর্থিক লেনদেনের মাধ্যম হিসাবে সেটা বেশ বিস্তৃতি লাভ করেছে, যদিও ইদানিংকালে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে জানা যাচ্ছে যে এই সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সন্ত্রাসীদের অবৈধ অর্থ লেনদেন, এমনকি বিদেশ থেকে হয়তো টাকাটা লেনদেন হচ্ছে বাংলাদেশে দেওয়া হচ্ছে বেনিফিশিয়ারির কাছে কিন্তু ডলারটি আসছে না। ইদানিং কালে কেন্দ্রীয় ব্যাংক একটি স্টাডি করেছে, সেই প্রাথমিক পর্যালোচনাও বেরিয়ে এসেছে যে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে বেনিফিশিয়ারি কিংবা যার কাছে টাকাটি পৌঁছানোর কথা তার কাছে টাকাটি ঠিকই পৌঁছচ্ছে হুন্ডির মাধ্যমে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে ব্যবহার করে। তবে হার্ড কারেন্সি কিংবা ডলার, সৌদি রিয়াল, কুয়েতি দিনার, ইউই দিরহাম, সিঙ্গাপুর ডলার, তা কিন্তু অন্যান্য ভাবে হুন্ডি হয়ে বাইরে চলে যাচ্ছে, যেটা নাকি অনেকটা ট্রেড ইনভয়েসিং বলি আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যে বলছে সেই কাজে ব্যবহৃত হচ্ছে।
শুধু ব্যাংকিংই নয়, অর্থ সংশ্লিষ্ট যে কোনো খাতেই, শুধু অর্থই বা বলি কেন, জনগণ সংশ্লিষ্ট এরকমের যে কোনো খাতেই শৃঙ্খলা, স্বচ্ছতা, সততা একান্তই অপরিহার্য, এটা সবাই মনে করেন, সবাই বিশ্বাস করেন। বাংলাদেশের ব্যাংকিং খাত এই মাপকাঠিতে কতখানি উৎরায় বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন?
বাংলাদেশের ব্যাংকিং খাত অনেকটুকু এগিয়েছিলাম আমরা যখন নাকি ঋণ খেলাপিদের নাম পার্লামেন্টে প্রকাশ করা হয়েছিল, যখন ডক্টর ফখরুদ্দিন এবং ডক্টর ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকাকালে অনেক শক্ত হাতে এই ধরনের ঋণ খেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দুঃখজনক হলেও সত্য আমরা দেখলাম, নতুন সরকারটি আসার পরে 2009 সালে আর্থিক খাতের শৃঙ্খলার প্রায়োরিটি কিংবা প্রাধিকারটি অনেক বেশি পিছিয়ে গিয়েছে, যেই কারণে আমরা দেখতে পেয়েছি যে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে শুধু যে তা না, যে এমনকি বেসরকারি ব্যাংকগুলোতে অনেক ক্ষেত্রে সরকারের নির্দেশে কিংবা যেটাকে বলা ইনসাইডার লেন্ডিং, এগুলো প্রকোপ মাত্রায় বৃদ্ধি পেয়েছে কিংবা প্রকোপ লাভ করেছে। আমরা ইতিমধ্যে হলমার্ক দেখেছি, ইতিমধ্যে আমরা বিসমিল্লা দেখেছি, যদিও এগুলো মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তারপর আমরা যেটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি গর্বের ব্যাংক বলা হতো, বেসিক ব্যাংক, সেখানে দেখেছি অনেকটা একক ব্যক্তির দুর্বৃত্তায়নের ফলে অনেক শত শত কোটি টাকা লস হয়েছে। এটি এমনকি এখন দেখছি এই যে রোগ, যে রোগটি হচ্ছে যে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারছি না, উপর থেকে নির্দেশ দিয়ে ঋণ দিতে বলছি কিংবা একটি ব্যাংকের মালিক আরেকটি ব্যাংকের মালিককে প্রভাবিত করে পারস্পরিক পৃষ্ঠচুলকানির মাধ্যমে একে অপরের ব্যাংক থেকে টাকা নিচ্ছেন। তারপরে বলা হচ্ছে কিছু বেশ বড় বড় ব্যবসায়ী যারা নাকি সরকারের নৈকট্য লাভ করছেন বলে আমরা জানতে পেরেছি, এক দুটি গ্রুপ, এরকম প্রায় 15টি গ্রুপ, তারা 500 কোটি টাকার উপরে যাদের ঋণ ছিল ঋণকে তারা পুনঃসংস্কার করে নিয়েছেন। একদিকে ঋণ পুনঃতফসিলীকরণ কাজ করছে না, ডাউন পেমেন্ট কম দিয়ে পার পেয়ে যাচ্ছে, অনেক সময় বিভিন্ন তরিকা ব্যবহার করে সিকিউরিটি কোলেটারাল কম দিয়ে তারা ব্যাংকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি পর্যালোচনা, গ্রাহককে যে চিহ্নিত করছে সেই গ্রাহকের প্রয়োজনীয়তা আমরা বের করতে পারছি না, প্রয়োজনের অধিক টাকা চলে যাচ্ছে, কম তারা আমানত রাখছেন কিংবা নিরাপত্তা সঞ্চিতি রাখছেন। এভাবে এমনকি দেখা গিয়েছে হলমার্কের পরে বিভিন্ন বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক মহোদয়রা তারা ঋণ পর্যালোচনা, ঋণ ব্যবস্থাপনা, ঋণ সম্প্রসারণ, ঋণ আবার ফিরিয়ে আনা, এই ধরনের কোনো অভিজ্ঞতা না থাকাতে আসলে ব্যাংকগুলোর কোনো লাভই হয় নাই। ব্যাংকের ঋণ যে সংস্কৃতি সেগুলো মোটেই ইম্প্রুভ করে নেই। মরুম কিবরিয়া সাহেব একবার চেষ্টা করেছিলেন চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিদেশি ব্যাংকের সহায়তায় তাদের ঋণ মান পর্যালোচনা, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে, কিন্তু তার পরবর্তীকালে যে কেসে হয়ে গিয়েছে। এই কারণে আমরা প্রায় বলে থাকি যে বুকে হাত দিয়ে বলতে পারছি না এত কিছুর পরেও যে সোনালী ব্যাংকে আরেকটি হলমার্ক হবে না, জনতা ব্যাংকে আরেকটি বিসমিল্লা হবে না, কিংবা আরেকটি বেসিক ব্যাংক রূপান্তরিত হবে না ভালো একটি ব্যাংক। আর তার সাথে এখন যুক্ত হয়েছে দেখা যাচ্ছে বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যারা পরিচালক তারা আবার বেসরকারি ব্যাংকের পরিচালকদেরকে প্রভাবিত করে কিংবা সরকারের উচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করে ওখানেও কিন্তু মন্দ ঋণ হয়ে যাচ্ছে। যার ফলে দেখা গিয়েছে একটি পরিসংখ্যান না বললেই নয়, যেখানে 2017 সালের 31 মার্চ 6,97,000 কোটি টাকা ছিল আমাদের বাণিজ্যিক ব্যাংকের বিতরণকৃত ঋণ, তার মধ্যে 73,000 কোটি টাকাই হচ্ছে আমাদের ক্লাসিফাইড বা শ্রেণীভুক্ত ঋণ হয়ে গেছে, যেটা অনাদায় ঋণ হয়ে গেছে। এবং এই 73,000 কোটি টাকার মধ্যে আবার 35,000 কোটি টাকা শুধুমাত্র 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এতেই আপনাকে বলে দিচ্ছে যে আসলে আমাদের, এবং এই পরিমাণটি শুধুমাত্র 1 বছরে 14,000 কোটি টাকা বেড়েছে। সুতরাং আমরা বলতে পারছি না যথার্থই যে আমাদের আসলে আর্থিক খাত কোনো শক্তির পরিচয় দিচ্ছে কিংবা ন্যূনতম কোনো নিয়মানুবর্তিতার পরিচয় দিচ্ছে, কিংবা আমাদের যে ঋণ ঝুঁকি কিংবা খাতওয়ারি ঝুঁকি ব্যবস্থাপনায় আমরা কোনো ধরনের ঋজুতার পরিচয় দিতে পারছি।
ঋণ খেলাফি বলে চিহ্নিত লোকজনই আবার কর্মসংস্থান সৃষ্টির দাবিদার, শিল্পপতি, বাণিজ্যপতি ইত্যাদি স্তুতিবাদে ধন্য হয়ে থাকেন অনেক ক্ষেত্রেই, এমনকি সংবাদ মাধ্যমেও। এবং বহু লেখালেখি, আলোচনা, সমালোচনার পরেও বিপুল অঙ্কের ওইসব ঋণ পরিশোধের কোনো লক্ষণ নজরে পড়ে না, পড়ছে না, আপনি নিজেও এই মাত্র উল্লেখ করলেন। তো ঠিক দায়ী কে সেটা আপনাকে জিজ্ঞেস করব না আমরা, সমাধান কি এবং এই ঋণ খেলাফির সঠিক পরিমাণ বা ঋণ খেলাফিদের সংখ্যা কতগুলো বলে আপনার জানা আছে?
ঋণ খেলাপির সংখ্যা তো পত্রপত্রিকায় উঠছেই, প্রচুর, প্রায় লক্ষাধিক ঋণ খেলাপি রয়েছেন। তার মধ্যে ছোট ছোট অনেকে অনিচ্ছাকৃত ঋণ খেলাপি হয়েছেন, যারা এসএমই হয়তো তাদের, কিংবা গ্রাম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আপনি জানেন বন্যা করার সময় অনেক সময় এসে যায় যে তারা কিস্তি ঠিক সময় জমা দিতে পারেন না, তখন এনজিও গুলো কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তারা কিস্তিটাকে আরো একটু বিস্তৃত করে দেয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সটেন্ডেড করে দেয়, স্ট্রেচেড করে দেয় আমরা। কিন্তু আমাদের সমস্যা কিন্তু তাদেরকে নিয়ে নয়, আমাদের সমস্যা হচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। একটি বিষয় হচ্ছে এই টাকাটি আর ব্যাংকে ফেরত আসছে না, এই টাকার বিরাট একটা অংশ অনাদায়ী থেকে যাচ্ছে, শুধু তা না, এইটা তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, টাকাটা ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে টাকাটার বিরাট একটা অংশ বিদেশে চলে যাচ্ছে। আর তৃতীয় যে জিনিসটিতে আমরা সবচেয়ে বেশি দুঃখিত, সব যারা ব্যবসায়ী, যারা নাকি তাদেরকে যদি আমরা শতকরা 100% নামিয়ে আনি যে তারা ভালো ব্যবসায়ী, ঠিক সময় টাকা ফেরত দেয়, 100% হলেও তো তাদেরকে অতিরিক্ত দিতে হচ্ছে। কিন্তু অপরাপর তাদের প্রতিযোগী সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলো, যারা নাকি ঋণ পুনঃ তফসিলীকরণ করছে, পুনঃসংস্কার করছে, তারা সুদ মওকুফ পাচ্ছে, এমনকি তারা প্রিন্সিপালও মওকুফ পেয়ে যাচ্ছে, তারা তো তাদের বিপরীতে তো কিন্তু ভালো টিকে থাকতে পারছে না। আমাকে এই চাষ গেল দু সপ্তাহ আগেই বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটি কমোডিটি ইম্পোর্ট করে, যারা ভোগ্যপণ্য আমদানি করে বিক্রি করে, তাদের বিক্রয় প্রায় 15,000 কোটি টাকার উপরে, তারা খেদোক্তি করে বলছিলেন, দেখেন আমাদের কোনো ব্যাংকে কোনো ঋণ খেলাপি শুধু যে নাই তা না, ঋণ খেলাপি না, আমরা কোনো অনাদায়ী ঋণ নয়, কিংবা কোনো দীর্ঘমেয়াদী যে আমরা রেকারিং পাস ডিও করছি এরকমও নাই। কিন্তু আমরা তো মিশা মামুন রশিদ টিকে থাকতে পারছি না, কারণ আমরা আমাদেরকে জন্য ঋণের সুদের আর কমিয়ে এনেছে 5% বা 6%, তারপরও টিকে থাকতে পারছি না, কারণ আমাদের প্রতিযোগী যারা ভোগ্যপণ ব্যবসায় করছে চট্টগ্রামে, বড় বড় ব্যবসায়ীরা, তাদের 1 টাকাও সুদ ফেরত দিতে হচ্ছে না, তাদের ঋণ বছর পর বছর পুনঃ তফসিলীকরণ করা হচ্ছে। তেমনটি আমাকে একটি বিরাট বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক বলেছেন, দেখেন আমরা যদি 6% উপরে ঋণ নেই আমরা কিন্তু টিকে থাকতে পারি না, আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা যে চুক্তি করেছি পিপিএর তত্ত্বাবধানে, আমাদেরকে ওই দামে বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করতে পারি না, যার ফলে আমাদেরকে বিদেশি ব্যাংকের কাছে চলে যেতে হচ্ছে, আপনারা আমাদেরকে দায়ী করছেন, তাহলে সুস্থ প্রতিযোগিতা তো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের ঋণ খেলাপি সংস্কৃতির কারণে আসলে সত্যিকার উদ্যোক্তারা হতোদ্যম হচ্ছেন, নতুন নতুন যারা স্টার্ট আপ করছে, নারী উদ্যোক্তারা, তরুণ উদ্যোক্তারা, তারা কিন্তু ঋণ পাচ্ছে না, তারা ব্যাংকের কাছে যেতে পারছে না। অনেক ব্যাংক বলছে আমাদের তারল্য নেই, বিকজ আমাদের তারল্যটা অন্য জায়গায় আটকে গিয়েছে বড় বড় ঋণ খেলাপিদের কাছে। এগুলোও কিন্তু নতুন ভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে বিরাট বিধি হিসাবে আবিষ্কৃত হচ্ছে।
দেশের অর্থ সম্পদ যা ব্যাংকের আমানত হিসেবে গচ্ছিত রয়েছে থাকে, বিশেষ করে বাংলাদেশি মানুষজন যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের কষ্টার্জিত রেমিটেন্সের অর্থ এবং বৈদেশিক বাণিজ্য খাতের অর্জিত অর্থ, সংরক্ষিত অর্থ দেশের, যেটা সেটা সুরক্ষিত থাকার ব্যবস্থা কতখানি নিশ্চিত বলে আপনার ধারণা?
বাংলাদেশ ব্যাংক অনেকদিন থেকেই ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম করছে এবং তারা বাইরের প্রতিষ্ঠানের সাথেও সেটা কাউন্টার ইন্স্যুরেন্স করছে। সুতরাং আমি মনে করি না যে বাংলাদেশ থেকে একটি ব্যাংক টাকা যদি চলে যায়, যেটা আমরা অতীতে দেখেছি NCL কিংবা BCL, বাংলাদেশ কমার্স লিমিটেড কিংবা ন্যাশনাল কমার্স লিমিটেড, তাদের টাকা তো বাংলাদেশ ব্যাংক পরবর্তীকালে ব্যাংকে পুনর্গঠন করেছে, এমনকি BCCI ব্যাংকের টাকাও কিন্তু আইনি সংস্কারের মাধ্যমে, আইনি কাঠামোর মাধ্যমে ইস্টার্ন ব্যাংকে রূপান্তরিত করা হয়েছে। সুতরাং আমি খুব একটা প্যানিক হওয়ার সম্ভাবনা দেখি না, কিন্তু যদি এইভাবে চলতেই থাকে একের পরে এক ব্যাংক, যদি আমরা যদি যদি সত্যিকার অর্থে আমাদের রেটিং গুলো ঠিকভাবে কাজ করছে না, আমাদের মানে যদি বলা হয় হিসাববিদরা প্রায় বলে থাকেন আজকে যে বলা হচ্ছে আমাদের 11% মতো ঋণ ব্যাংকের মানে শ্রেণীভুক্ত ঋণ কিংবা ক্লাসিফাইড ঋণ, কিন্তু আমাদের বলা হয় যে কোয়ালিফাইং জাজমেন্ট অ্যাপ্লাই করলে এইটা এই আমাদের মন্দ ঋণ আরো অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং এটা যদি দিনে দিনে অনেক বেড়ে যায়, এটা কিন্তু ব্যাংকের তারল্যের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করবে। হঠাৎ করে দেখা যাবে যে আফ্রিকার মতো কিংবা এশিয়ার অন্য দুই একটি দেশের মতো অতীতকালে একটা ব্যাংক রান হয়ে গেছে। আরেকটা সমস্যা রয়েছে, সরকার কিন্তু কোন ব্যাংকে ফেল করে দিতে চান না, কোন ব্যাংকে মার্জ করে দিতে চান না। একটি দুর্বল ব্যাংকের সাথে যদি সবল ব্যাংকে যদি মার্জ করা যেত তাহলে কিন্তু একটা শক্তিশালী ব্যাংক আসতো, কিংবা বিদেশ থেকে যদি চায়নার মতো কিংবা ভারতের মতো কোন ব্যাংকে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতে দেওয়া হতো, তারপরে সেই ব্যাংকটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রেখে বাকিগুলোকে আমরা যদি ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে নিয়ে যেতে পারতাম, কোন অর্থায়নের মাধ্যমে সাধারণ জনগণের ব্যাংকে রূপান্তরিত করতে পারতাম, সেটা হলেও কিন্তু আমরা অনেক ভালো ফল দেখতে পারতাম গণচীন কিংবা মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া কিংবা ভারতের মতো।
বাণিজ্যিক ব্যাংক বা যে কোনো ধরনের ব্যাংক অথবা ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, যে কর্তৃপক্ষ, তাদের সরকারের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা কতখানি সুস্পষ্ট রয়েছে বা কতখানি সুস্পষ্ট থাকা দরকার বলে আপনি মনে করেন?
আমাকে যদি সঠিকভাবে উত্তর দিতে বলেন, আমি বলবো কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা সেই ভূমিকা তারা পালন করতে পারছে না। আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান হিসাবে যাদেরকে নেওয়া হয় তাদের দক্ষতার চাইতে বিবেচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক নৈকট্য, দক্ষতার চাইতে বিবেচ্য বিষয় হচ্ছে তাদেরকে দিয়ে কাজ করানো যাবে কিনা ক্রান্তিকালে সরকারের পক্ষে, কিংবা আরো দুঃখজনক হলেও সত্য হচ্ছে সরকারে যে দলটি থাকে তাদের পক্ষে কাজ করানো যাবে কিনা, এবং তাদের যারা নৈকট্য লাভ প্রাপ্ত ব্যবসায়ী তাদের কথা ওই প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা শুনবেন কিনা। এই কারণে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও তারা অনেক সময় অনুরোধে ঢেকে গেলেন, অনেক সময় নৈতিক গ্লানিতে ভোগেন। আমরা ইদানিং কালে প্রায় দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের কর্তা ব্যক্তিরা ব্যক্তিগত পর্যায়ে আলাপ আলোচনায় তাদের নৈতিক গ্লানির কথা তুলে আনছেন বারংবার।
আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা প্রত্যক্ষভাবে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয় যদিও, আমরা 2017-2018 বাজেট প্রস্তাবে দেখতে পেয়েছি যেখানে বলা হচ্ছে যে 1,00,000 টাকার উপরে যাদের ব্যাংকে মজুদ আছে তারা মোটামুটিভাবে বিত্তশালী স্তরের মানুষ এবং তাদের ওপর আবগারি শুল্কের কথা বলা হয়েছে, এবং এটা নিয়ে আপনি জানেন যে পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি, যে 1,00,000 টাকা আসলেই কত টাকা, এবং 1,00,000 টাকার মালিক যে তারা সমাজের আর্থসামাজিক মাপকাঠিতে কোন স্তরে পড়েন বলে আপনি মনে করেন?
আমি এটির উত্তর দিতে চাই দুটি ভাবে। একটি হচ্ছে 1,00,000 টাকার নিচেও কিন্তু আবগারি শুল্ক ছিল 150 টাকা অ্যাকাউন্ট পিছু অতীতে, সেটি সরকার ইদানিংকালে বাজেটের মাধ্যমে তুলে নিয়েছেন। সুতরাং 1,00,000 টাকার নিচের কোনো আমানতের জন্য কোনো আবগারি শুল্ক থাকবে না। সমস্যাটি হয়েছে যেটি যেটি হচ্ছে যে 1,00,000 টাকা 1,01,000 টাকার থেকে 10,00,000 টাকা পর্যন্ত ছিল 500 টাকা, সেটিকে 800 টাকা করা হয়েছে, এভাবে কম হারে এর বেশিটাকে আবার ডাবল করা হয়েছে, প্রায় ডাবল করা হয়েছে, এরকম করা হয়েছে। এটির দুটি সমস্যা রয়েছে। একটি হচ্ছে যে 500 থেকে 800 মানুষের আয় বেড়েছে, আমি তো আগে 150 টাকা চার্জ করছি না, সেটি একটি জায়গা জাতীয় রাজস্ব বোর্ড খুঁজে বের করেছে। এটা বের করার আরেকটি কারণ হচ্ছে যখন নাকি শেষ পর্যায়ে অনেকগুলো পণ্যকে ভ্যাটের আওতার থেকে বের করে আনতে হয়েছে তখন তারা যোগ মিলাতে পারছিলেন না। আপনি জেনে থাকবেন ইদানিং কালে আমাদের বাজেট যত না বেশি পরিকল্পনা প্রসূত হয় শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনেক সময় তো উলট পালট হয়ে যায়, ওনারা জগা খিচুড়ি লাগিয়ে ফেলেন, ওই টাকাটা কোত্থেকে আসবে, বর্ধিত টাকাটা যেটা অব্যাহতি দেওয়া হলো সেটা খুঁজে না বের করে ওরা প্রচলিত কিংবা এক্সিস্টিং খাতের উপর চাপিয়ে দেন, যা দুঃখজনক হলো সত্য কথা। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে বিভিন্ন পর্যায় থেকে যেহেতু আলোচনা এসেছে, আমরা নিজেরাও যেহেতু বাজেট সংশ্লিষ্ট কাজে অনেকটা জড়িত, অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব পরিষদে কাজ করি, আমরা বিনীত অনুরোধ করেছি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এটি উদ্যোগ করে ফেলা যায় কিনা, কারণ এটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং এই আলোচনাটাকে অন্য অনেকগুলো প্যান্ডোরাস বক্স ওপেন করে দিচ্ছে, যে আমরা যে অ্যাডক ভিত্তিতে বাজেট করি, আমরা আমাদের বাজেট আসলে ভালো একটি পরিকল্পনার বহিঃপ্রকাশ নয়, এইগুলো নিয়ে আর যাতে কেঁচো করতে সাপ না বেরোয় আমরা বলেছি যে এইটা যদি উদ্যোগ করে ফেলা হয় ভালো হবে, অন্তত অন্তত আগের পর্যায়ে যদি আমরা চলে যাই যে 150 টাকা থাকলো সকল কিছুর উপরে, ওই কোনো কিছু বাড়ানো হলো না, এটি একটি বিবেচনা করার জন্য আমরা ইতিমধ্যে অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মানে অনেকটা অফিসিয়ালি অনুরোধ রেখেছি। আর যে আরেকটি কথা আমি যোগ করতে চাই, এবারের বাজেটে কিন্তু মধ্যবিত্ত কোনো ফুস পায়নি। আপনি আপনি জেনে থাকবেন জনাব অরুণ জেটলি ভারতের অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার পরপরই বলেছিলেন তার একটা বিরাট লক্ষ্য ছিল মধ্যবিত্তের মধ্যে আরো ফুসরত এনে দেওয়া, জীবনে মধ্যবিত্তের হাতে ব্যয়যোগ্য আরো আয় বাড়ানো, এটি কিন্তু মাননীয় অর্থমন্ত্রী গেলবার বলেছিলেন। এবার কিন্তু আমরা মধ্যবিত্তের জন্য ভ্যাটের মাধ্যমে কিছুটা হলো দাম বাড়বে, যেহেতু যদিও রেয়াত পাবে, অনেকে রেয়াতটা ফেরত দেওয়া উচিত সাধারণ ভোগ্য ভোক্তাদের কাছে, তারপরও বাংলাদেশে যেহেতু সুশাসনের অভাব রয়েছে ভ্যাট থেকে প্রাপ্ত রেয়াত গুলো পুরোপুরি সাধারণ জনগণের কাছে ফেরত দেওয়া সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে মধ্যবিত্ত পর্যায়ে কিছুটা হলো আসলে ভোগ্যের খরচ বাড়বে, তাদের তাদের জীবনযাত্রার মানের মান বাড়াতে গিয়ে খরচও বাড়বে, সেই ক্ষেত্রে উচিত ছিল আমাদের এই শুধু আবগারি শুল্ক নয় আরো বেশ কিছু জায়গায় মধ্যবিত্তের জীবনে কিছুটা ফুসরত এনে দেওয়া, যাতে করে মধ্যবিত্ত কিছুটা টাকা বেশি হাতে পায়, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য আরো বেশি করে কিনতে পারে, যাতে করে আলটিমেটলি আমরা যেটা চাই স্থানীয় অর্থনীতিতে একটা প্রণোদনা সৃষ্টি করা, সেই লক্ষ্যে যাতে আমরা ধাবিত হতে পারতাম, সেই ক্ষেত্রে বেশ কিছুটা বিচ্যুতি হয়েছে বলে আমার মনে হয়। এই বিচ্যুতির অনেকটা কারণ হতে পারে আমরা শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে বাজেট নিয়ে যাই, প্রধানমন্ত্রী যখন বিভিন্ন লোকের কথা শুনতে গিয়ে একটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের উপর একটা মানসিক এবং শারীরিক চাপও সৃষ্টি করেন।
মামুন রশিদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য।